চোখের তারা নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. আসুন প্রাণ পেছনে বেরা, কোরআনে পাকের তেলাওয়াত হবে। কোরআনে পাক তেলাওয়াত শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করতেছি আল্লাহ তাআলার সন্তুষ্টি সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআনে পাকের তেলাওয়াত করব, এবং আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তার পে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি সওয়াব অর্জনের নিয়তে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জা। সবাই দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে আদবের সহিত কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا البحار فجرت وإذا بسم الله الرحمن الرحيم إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كلا بل تكذبون بالدين وإن كراما كراما كاتبين يعلمون
يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم آمنت بالله صدق الله العظيم
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه
আসুন প্রিয় স্নেহ ভাইরা আমরা হামদে বারি তাআলা এবং নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে সম্ভব হলে মদিনা শরীফকে ধ্যান করে করে নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শ্রবণ করব আমিও নিয়ত করছি যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সন্তুষ্টি অর্জনের নিয়তে নাত রাসূল পড়ব
صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله جسے چاہا دھئے پہ بلا لیا جسے چاہا اپنا بنا لیا یہ بڑی کرم کی ہے فیصلے یہ بڑی نصیب کی باتیں ہیں بلا الاولا بھی کمالی کشف
لا إله إلا
Allah Taala, to my doare, Raja.
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন বয়ান শ্রবণ করার পূর্বেই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত বা একটি হাদিসে পাক শ্রবণ করে নেই। ফিরদৌসুল আখবার কিতাবের মধ্যে রয়েছে, প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নু সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এটা পছন্দ করে যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত কালে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট থাকুক, তবে তার উচিত আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মদিনার চার দর্শকবৃন্দ, প্রত্যেক আশিকে রসুল চায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা দরবারে যখন আমরা হাজির হব তখন আমার মালিক আল্লাহ তাআলা আমাদের উপর রাজি থাকুক। তো এই রাজি থাকার মূল যেটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে আমাদেরকে যেটা মাদানী ফুল দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা বেশি পরিমাণে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতে থাকব, যখনই সময় পাব দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। এটা ওই দুঃসময়ে আমার কাজে চলে আসবে, মৃত্যুর সময়, কবরে এবং যেখানে যেখানে আমার মদত দরকার হয় সেখানে আমার কাজ এবং উপকার দিবে এই দরুদ শরীফ। আসুন আমরা বয়ানের দিকে এগোই। আজকে এমন একটা বিষয়ের উপর আমরা বয়ান শ্রবণ করতে যাচ্ছি যে বিষয়ের প্রতি আশিকান রসুলরা উদাসীন, কিন্তু আমাদের এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা দরকার। সেই বিষয়টা হচ্ছে আমাদের সমাজের মধ্যে একটা স্তর রয়েছে যাদেরকে আমরা ইয়েতিম বলে থাকি। ইয়েতিম, ইয়েতিম কাকে বলে, ইয়েতিমের সম্পদের কি হুকুম, সম্পদ বক্ষণ করার কি আজাব রয়েছে, তাদের খিদমত করার কি সওয়াব রয়েছে। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মাদিনী চ্যানেলের বরকতে আমরা ইয়েতিম সম্পর্কে কিছু মাদিনী ফুল শ্রবণ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দেখুন বর্তমান যুগে সম্পদ যেদিক থেকে আসুক না কেন, সম্পদ আহরণ করা, সম্পদ ভোগ করা একটা নেশা আমাদের লেগে আছে। চাই চাই আমার বাবা ইন্তেকাল করেছে, আমার ভাই ছোট ভাই রয়েছে যে ইয়েতিম রয়েছে, তো ইয়েতিম ভাই থাকা অবস্থায়ও বাবার সম্পদের উপর আমার হস্তক্ষেপ চলে, বাবার সম্পদকে আমি ঠিকমতো বন্টন করি না। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত আল্লাহ তাআলার দয়ায় যে সম্পদ আমার নসিব হয়েছে, যেই ভাই বা যাদের অভিভাবকত্ব আমার নসিব হয়েছে তার ঠিকমতো পরিপূর্ণ আদায় করা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই ইয়েতিমের উপর আমরা আজকে কিছু আলোচনা শ্রবণ করব। প্রথমে আমরা যাই ইয়েতিম কাকে বলে। ইয়েতিমের ব্যাখ্যা দিতে গিয়ে লেখা হচ্ছে দুরুল মুখতার কিতাবের মধ্যে রয়েছে, ওই নাবালিক ছেলে, ওই নাবালিক ছেলে বা মেয়ে যার পিতা ইন্তেকাল করেছে সেই ইয়েতিম, ওই নাবালিক ছেলে বা মেয়ে যার পিতা ইন্তেকাল করেছে সেই ইয়েতিম, ছেলে বা মেয়ে সে সময় পর্যন্ত ইয়েতিম থাকবে যতক্ষণ পর্যন্ত সে বালিক অর্থাৎ প্রাপ্তবয়স্ক না হয়। যখনই বালিক হবে তখন আর ইয়েতিম থাকবে না। যেমন প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ তাআলা বলেন, বালিক হয়ে গেলে সন্তান ইয়েতিম থাকে না। মানুষের ওই সন্তান ইয়েতিম যার পিতা ইন্তেকাল করেছে, পশু পাখির ওই বাচ্চা ইয়েতিম যার মা মারা গেছে,
সেই মুক্তাকে ইয়েতিম বলা হয় যা শামুকের মধ্যে থাকে, শামুকের মধ্যে একা থাকে, তাকে দুরে ইয়েতিম বলে যা মহামূল্যবান। সুবহানাল্লাহ। ইয়েতিমের খুব সুন্দর ব্যাখ্যা মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ তাআলাই আমাদের মাঝে উপস্থাপন করলেন। ইয়েতিম তাকে বলা হয় ওই নাবালিক বাচ্চাকে যার বাবা ইন্তেকাল করেছে। তাহলে বোঝা গেল মা ইন্তেকাল করলে ওই বাচ্চাকে ইয়েতিম বলা হয় না। বাবা যদি ইন্তেকাল করে আর বাচ্চা যদি নাবালিক হয়, নাবালিক নাবালিকা হয়, প্রাপ্তবয়স্ক এখনও হয় নাই, তাকে ইয়েতিম বলবো। যখন বাচ্চা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তখন তাকে আর ইয়েতিম বলা যায় না। যারা আমরা ইয়েতিমদের ভরণ পোষণ করে থাকি বা ইয়েতিমের নামে যে সকল প্রতিষ্ঠান চলে, তো যারা পরিচালনায় আছি তাদেরকে অবশ্যই জিনিসটা মাথায় রাখা দরকার যে ইয়েতিম কাকে বলে। এখন বাচ্চা ইয়েতিম তো ভর্তি হয়ে আছে, কিন্তু কিছুদিন পর বাচ্চা বালিগ হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তখন ইয়েতিমের নামে যদি সম্পদ আসে, ইয়েতিমের জন্য যদি আসে, তখন ওই বাচ্চা খেতে পারবে কিনা যে বালিগ হয়ে গেছে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদ্রাসা চ্যানেল দর্শকবৃন্দ, আজকে শুনলাম যে ইয়েতিম তাকে বলা হয় যার বাবা ইন্তেকাল করে, আর ইয়েতিম ততক্ষণ থাকে যখন বাচ্চা প্রাপ্তবয়স্ক না হয়। আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শানেও অনেক জায়গায় দুরে ইয়েতিম বলা হয়েছে। ইয়েতিম, ওই ইয়েতিমের অনেক অর্থ রয়েছে, যে শামুকের মধ্যে যেই মুক্ত একা থাকে, অর্থাৎ অন্য কোনো আরেকটা মুক্ত এমন পাওয়া যায় না, বিরল মুক্ত, সেটাকে বলা হয় ইয়েতিম। ইয়েতিমের সাথে আমরা কেমন আচরণ করব এ ব্যাপারে কিতাবের মধ্যে কী আসছে আমরা একটু শুনে নিই। ইয়েতিমদের সাথে উত্তম আচরণ করা এবং তার মাথায় হাত বুলানো সম্পর্কে হাদিসে পাকে এর ফজিলত রয়েছে। যেমন উত্তম চরিত্রের ধারক বাহক হুজুর পুন্নু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুসলমানদের ঘরসমূহের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের ঘরসমূহের মধ্যে সে ঘর উত্তম, মুসলমানদের ঘরসমূহের মধ্যে ওই ঘর উত্তম যেখানে ইয়েতিমের সাথে উত্তম আচরণ করা হয়, এবং মুসলমানদের ঘরসমূহের মধ্যে ওই ঘর সর্বনিকৃষ্ট যেখানে ইয়েতিমের সাথে দুর্ব্যবহার করা হয়। আজকে আমাদের ঘরে তো অনেকের ঘরে ইয়েতিম বাচ্চা থাকে। বললাম একটু আগে, শুনলাম যে আমার ভাই অপ্রাপ্তবয়স্ক রয়েছে কিন্তু আমার বাবা ইন্তেকাল করেছে, তো আমার ওই ছোট ভাইটাও ইয়েতিম হয়ে গেছে, ওই ভাইয়ের সাথে আমি কি রূপ আচরণ করছি? অথবা আমি বড় ভাই, আমার ছোট ভাই ইন্তেকাল করেছে, বা আমি ছোট ভাই, আমার বড় ভাই ইন্তেকাল করেছে, তার পরিবারের মধ্যে যে বাচ্চা রয়েছে সে ইয়েতিম হয়ে গেছে, নাবালিক বাচ্চা, তার সম্পদের ব্যাপারে আমি কীরূপ আচরণ করছি, তার সাথে কেমন আচরণ করছি, তাকে কি আমি মজলুম হিসেবে সেখানে রেখেছি নাকি তার সাথে আমি সদাচরণ করছি? তাই বলা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওই ঘর সর্বোত্তম যেখানে ইয়েতিমের সাথে ভালো আচরণ করা হয়, আর ওই ঘর সর্বনিকৃষ্ট যেখানে ইয়েতিমের সাথে দুর্ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ইয়েতিমের সাথে সুব্যবহার করার তৌফিক নসিব করুন। অপর এক হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে যে ব্যক্তি ইয়েতিমের মাথায় শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হাত বুলাবে, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হাত বুলাবে, তবে যতগুলো চুলের উপর দিয়ে তার হাত অতিক্রম করবে প্রত্যেক চুলের বিনিময়ে তার জন্য নেকি রয়েছে। সুবহানাল্লাহ। ইয়েতিম বাচ্চার মাথার উপর দিয়ে হাত বুলিয়ে নেওয়ারও অনেক ফজিলত রয়েছে। হাতের তালুর নিচ দিয়ে যতগুলো চুল থাকবে, অর্থাৎ যতগুলো চুলের উপর দিয়ে আমার হাত গমন করবে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা চুলের বিনিময়ে ওই ব্যক্তিকে নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহ। আরও ইরশাদ হচ্ছে যে ব্যক্তি ইয়েতিম ছেলে বা মেয়ের উপর অনুগ্রহ করবে, আমি ও সে জান্নাতের মধ্যে দুটি আঙ্গুলকে একত্রিত করে ইরশাদ করলেন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি এভাবে থাকবো। সুবহানাল্লাহ। দুটি আঙ্গুলকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মিলিয়ে ইরশাদ করলেন যে সে আর আমি, অর্থাৎ ওই ইয়েতিম বাচ্চার সাথে সুন্দর আচরণকারী ব্যক্তি আর আমি জান্নাতে এভাবেই থাকবো। সুবহানাল্লাহ। উক্ত হাদিসে পাকের ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরতে মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ব্যক্তি আপন আত্মীয় বা অপরিচিত ইয়েতিমের মাথায় মহাব্বত ও করুণা স্বরূপ হাত বুলাবে, যদি এ মহাব্বত শুধুমাত্র আল্লাহ পাক ও রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টির জন্য হয়, তাহলে প্রতিটি চুলের বিনিময়ে সে নেকি লাভ করবে। এই সওয়াব শুধুমাত্র খালি হাত বুলানোর জন্যে, ইয়েতিমকে কিছু দেন নাই, শুধুমাত্র আমার খালি হাতটা তার মাথার উপর দিয়ে একটু বুলিয়ে দিলাম, আল্লাহ তাআলা আমাকে তার প্রত্যেকটা চুলের বিনিময়ে নেকি প্রদান করবেন। যে তার সম্পদ খরচ করবে ইয়েতিমের জন্য, যে তার সম্পদ খরচ করবে, তার খিদমত করবে, তাকে শিক্ষা দীক্ষা দিবে, চিন্তা করুন তার সওয়াব কত হবে। সুবহানাল্লাহ, ইয়েতিমের মাথায় হাত বুলানো আরও ফজিলত। ইয়েতিমদের মাথায় হাত বুলানোর দ্বারা নেকি অর্জনের সাথে সাথে অন্তরের কঠোরতা দূরীভূত হয়, সুবহানাল্লাহ, এবং উদ্দেশ্য পূরণ হয়, সুবহানাল্লাহ। যাদের এই অভিযোগ রয়েছে, আমার অন্তর অত্যন্ত কঠিন, আমার অন্তর অত্যন্ত কঠোর, যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তো কান্না আসে না, দিল নেকির দিকে ঝুঁকে না, অন্তর পাষাণ হয়ে যাচ্ছে, গুনাহ করার পরও আফসোস বোধ আসে না, আল্লাহ তাআলার দরবারে এত ঝুঁকতে চাই, তারপর ইবাদতমুখী আমার অন্তর হয় না, অন্তর অত্যন্ত পাষাণ, আমার সামনে কেউ গুনাহ করছে, অন্তর সেদিকে, অর্থাৎ তাকে নেকির দাওয়াত দিব, গুনাহ থেকে বাঁচাবো, সেদিকে অন্তর ধাবিত হয় না, অন্তর শুধু গুনাহ আর গুনাহ করে যাচ্ছে। যাদের অন্তর পাথরের চেয়েও বেশি পাষাণ হয়ে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাদের অন্তরকে সুন্দর করার, নরম করার, কোমল করার ওয়াজিফা এটা দিলেন যে কোনো ইয়েতিমের মাথায় গিয়ে হাত বুলিয়ে দেয়। আমার ঘরের মধ্যে, ব্যবসার মধ্যে, যেখানেই আমার এই অভিযোগ, ব্যবসা হচ্ছে না, দারিদ্রতা চলছে, কোনো রকমে চলছে, আমার লোকসান যাচ্ছে, অর্থাৎ সম্পদের মধ্যে যদি প্রাচুর্যতা পেতে চাই, সম্পদশালী হতে চাই, অভাব দূর করতে চাই, তো তখনও এই আমলটা যদি করি যে ইয়েতিমের মাথায় যদি হাত বুলিয়ে দেই, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অভাবও দূর করবে এবং তার জায়েজ উদ্দেশ্য আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। যেমন হযরতে সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম হুজুর পুণ্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মহান দরবারে উপস্থিত হয়ে নিজের অন্তরের কঠোরতার অভিযোগ করলো। তখন রাসূল পাক হুজুর পুণ্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, তুমি কি চাও তোমার অন্তর নরম হয়ে যাক এবং তোমার উদ্দেশ্য পূরণ হোক? তাহলে ইয়েতিমের উপর দয়া করো এবং তার মাথায় হাত বুলিয়ে ও নিজের খাবার হতে তাকে আহার করাও। সুবহানাল্লাহ। ইয়েতিমের উপর দয়া করার ফজিলত এবং তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার ফজিলত এবং তাকে খাবার খাওয়ানোর এই ফজিলত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, আরো বললেন, এমন করার দ্বারা তোমার অন্তর নরম হবে এবং উদ্দেশ্য পূরণ হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইসলাম এর উম্মাদিন চায় দর্শকবৃন্দ, কোনো মাদ্রাসার মধ্যে আমাদের যাওয়া হয়, কোনো ইতিমখানার পাশ দিয়ে আমাদের যাওয়া হয়, তো নেকি এটা করে নেয় না। আর এই নেকিটা যদি জুমার দিন, যেদিন আমাদের কোনো অফিস আদালত থাকে না বা আমাদের তেমন কর্মব্যস্ততা থাকে না, আমরা ফ্রি থাকি, তো কোনো এরকম এতিমখানার মধ্যে চলে যায় বা যেই ঘরের মধ্যে এতিম বাচ্চা রয়েছে, যার বাবা ইন্তেকাল করেছে, এতিম বাচ্চার জন্যে একটা চকলেট হলো নিয়ে যায় বা খালি হাতে গিয়ে তার মাথার উপর একটু হাত বুলিয়ে দেয় এবং তার সাথে দুই একটা কথা আমরা সুন্দরভাবে বলি, তার হাল আহওয়াল অবস্থা দিয়ে আমরা জিজ্ঞেস করি, কেমন আছো বাবা, কেমন চলছে তোমার পড়ালেখা, কেমন চলছে, এবং তার অবস্থায় সে কীভাবে দিন কাটাচ্ছে তার সাথে একটু খোশ গল্প করি, তার দিলে খুশি প্রবেশ করায়, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার দোয়াও নসিব হবে এবং নেকির সাথে সাথে আমার উদ্দেশ্যও পূরণ হবে। সুবহানাল্লাহ। ইয়েতিমের মাথায় কীভাবে হাত বুলাবো? হাত বুলানোরও কিন্তু ইসলামী পদ্ধতি রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে এই পদ্ধতি শিক্ষা দিয়েছেন। বলা হচ্ছে, যখনই কোনো ইয়েতিম বাচ্চার মাথায় হাত বুলোতে হয়, তখন মাথার পেছন থেকে হাত বুলিয়ে সামনের দিকে নিয়ে আসুন। কোনো ইয়েতিম বাচ্চার যদি মাথার উপর আমরা হাত বুলোই, তখন মাথার পেছন দিক থেকে হাত বুলিয়ে সামনের দিকে নিয়ে আসুন। পেছন দিক থেকে, পেছনের দিক থেকে হাত বুলিয়ে সামনের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যেমন হাদিসে পাকে বর্ণিত রয়েছে, যদি ইয়েতিম ছেলে হয় তাহলে তার মাথায় হাত বুলানোর মধ্যে সামনের দিকে নিয়ে আসুন, অর্থাৎ পেছনের দিক থেকে হাত বুলানো শুরু করে সামনের দিকে নিয়ে আসবো। আর যদি তার পিতা থাকে, অর্থাৎ ছেলে ইয়েতিম না হলে, তাহলে হাত বুলানোর মধ্যে ঘাড়ের দিকে নিয়ে যাবেন, অর্থাৎ কোনো ছোটো বাচ্চার মাথায় আমি হাত বুলিয়ে দিচ্ছি, শফকত মহাব্বত দেখাচ্ছি, প্রদর্শন করছি। তো যদি বাবা থাকে আর ছেলেটা যদি ছোট হয়, নাবালিক হয়, তখন আমি সামনের দিক থেকে পেছনের দিকে নিয়ে যাব, হাত বুলোনোর এটা পদ্ধতি। আর যদি বাচ্চা ইয়েতিম হয়, ওই নাবালিক বাচ্চার যদি বাবা না থাকে, বাবা মারা গিয়ে থাকেন, তাহলে তার মাথার উপর হাত বুলানোর পদ্ধতি হচ্ছে পেছনের দিক থেকে সামনের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর বরকতে তার মাথার আমার হাতের নিচে যতগুলো তার চুল স্পর্শ হবে ততগুলো নেকি আল্লাহ তাআলা আমাকে দান করবেন সুবহানাল্লাহ। আচ্ছা মাথার চুল নাও থাকতে পারে কিন্তু নেকি তো দিবেন আল্লাহ তাআলা, তাই না? তো আমার আল্লাহ তাআলার দরবারে কোনো নেকির কমতি নাই, সওয়াবের কমতি নাই, আল্লাহ তাআলা যাকে চান তাকে তা দান করেন সুবহানাল্লাহ। আমরা হাদিসে পাকের উপর ঈমান রেখে, বিশ্বাস রেখে, মহব্বতের সাথে আমরা এটার উপর আমল করব, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবার থেকে আমাদের ওই নেকি লাভ হবে ইনশাআল্লাহ। ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, ঘরের মধ্যে যখন ইয়েতিম থাকে, ইয়েতিমের সাথে সুন্দর ব্যবহার করব। আমার বাচ্চা যেমন ওই ইয়েতিম বাচ্চা, আমার ভাইয়ের বাচ্চা বা আমার ইয়েতিম ছোট ভাই, তার প্রতি আমি খবর এমন রাখব যেভাবে আমার বাচ্চার সাথে আমার আচরণ হয় তার খবর যেভাবে রাখি, ওই ইয়েতিম বাচ্চার ইয়েতিম ভাই ইয়েতিম ভাতিজার প্রতি আমি খবর বা প্রতিবেশীর সন্তান ইয়েতিমের প্রতি আমি তেমন খবর রাখব না। আশিকের রসুলদের অবস্থা তো এমন হওয়া চাই যে এর চেয়ে বেশি তাদেরকে মহাব্বত, তাদের প্রতি বেশি খেয়াল রাখা চাই। আমার বাচ্চা তো ইয়েতিম হয় নাই, বাচ্চা তো 24 ঘন্টা আমাকে পাচ্ছে বা দিনের যে কোনো সময় তো আমাকে দেখছে, কিন্তু ওই ইয়েতিম বাচ্চা যার বাবা নাই, জিজ্ঞেস করার মতো কেউ নাই, ওই ইয়েতিম বাচ্চা যার অভিভাবক হিসেবে হয়তো কেউ দেখাশোনা করছে না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ওই ইয়েতিমের ইলম দান করেছেন, আমি জানি ইয়েতিমের সাথে ভালো ব্যবহার করার কী ফজিলত রয়েছে, তখন আমি ওই প্রতিবেশীর বাচ্চা বা আমার ঘরের মধ্যে যে ইয়েতিম বাচ্চা রয়েছে তার প্রতি আমি নিজের বাচ্চার চেয়ে বেশি সহনশীল হই, দয়ালু হই, তো ইনশাআল্লাহ কেয়ামতের ময়দানে কবরের মধ্যে আল্লাহ তাআলা আমার প্রতি তেমন দয়া প্রদর্শন করবেন। আমি বান্দা হয়ে যদি ওই বান্দার প্রতি, আল্লাহ তাআলার ওই বান্দার প্রতি আমি দয়া প্রদর্শন করতে পারি, তো আমার দয়ার অবস্থা যদি এমন হয় তো আমার মালিক আমার খালিক আল্লাহ তাআলা যিনি দয়া আমাদের অন্তরে দিয়েছেন সেই দয়ালু আল্লাহ তাআলা আমাদের প্রতি কতই না করুণা বর্ষণ করবেন, কতই দয়া করবেন। তাই আমরা বান্দার প্রতি দয়া করি তো আল্লাহ তাআলার দয়ার হকদার হয়ে যাব। কিতাবের মধ্যে বলা হচ্ছে যে দয়া করে না সে দয়া প্রাপ্ত হয় না। আমরা আল্লাহ তাআলার দয়া পাওয়ার জন্য নিজে একটু চিন্তা করে দেখি, আমরা আমার প্রতিবেশীর প্রতি কতটুকু দয়ালু, আমি আমার ভাইয়ের প্রতি কতটুকু দয়ালু, আমি আমার সন্তানের প্রতি কতটুকু দয়ালু, আমার মা বাবার অবস্থা যখন খারাপ হয়ে যায় তখন মা বাবার প্রতি আমি কতটুকু দয়ালু, আমি যখন রাগ চলে আসে কেউ দুর্ব্যবহার করে ফেলে তখন তার সাথে আমি কেমন দয়া প্রদর্শন করি। আমাদের বুজুর্গানের দিন তো এমন ছিলেন যে দোষ করেছে তো যখন রাগ চলে এসেছে আমার ভিতর রাগ কেন আসলো, গোলামের সাথে তার ব্যবহার কেমন হচ্ছে, দেখেন যে রাগ চলে এসেছে, গোলাম অনেক খারাপ আচরণ করেছে, সম্পদ নষ্ট করেছে বা তার সম্মানহানিকর কোনো কাজ করেছে, তো এই রাগ আসার ওষুধ হিসাবে তিনি এটা করেছেন, ওই গোলামকে তিনি মাফ করে দিলেন এবং আজাদ করে দিলেন সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গানের দিন তো এরকম করতেন যে তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে তাকে নেয়ামত অর্থাৎ উপঢৌকন প্রদান করলেন, তাকে গিফট করলেন, যাও দোষ যখন হয়েছে তোমাকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমি মাফ করে দিলাম এবং তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম সুবহানাল্লাহ। তাই আমাদের আচরণ এমন হওয়া চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের আশিক যদি হই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নতের এবং আউলিয়া ইজামের যেই নিয়ম নীতি আচার আচরণ রয়েছে তার উপর আমাদের অনুশীলন চাই, তার প্রতি আমাদের শ্রদ্ধা রাখা চাই, এটার উপর আমরা আমল করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। চলুন, ইয়েতিম বাচ্চা আমাদের সাথে থাকে, ইয়েতিম বাচ্চার খাবার দাবারেরও ব্যবস্থা অনেক সময় আমাদের ঘরের মধ্যে হয়, কিন্তু আমরা ইয়েতিমের সম্পদ থেকে কোনো খাচ্ছি কি না, ইয়েতিমের সম্পদ থেকে খাচ্ছি কি না, ইয়েতিমের জিনিস ব্যবহার করছি কি না। যেমন আমার বাবা যখন ইন্তেকাল করলেন আর আমার ছোট ভাই রয়েছে যে নাবালিক, যে নাবালিক আমার বোন রয়েছে যে নাবালিকা, সে ইয়েতিম হয়ে গেছে, এখন সে আমার বাবার সম্পদের মালিক হয়ে গেছে, এখন সম্পদটা আলাদা করা দরকার, তাকে তার সম্পদ বুঝিয়ে দেওয়া দরকার, যেহেতু সে নাবালিক নাবালিকা তো তার সম্পদের অভিভাবক হিসেবে আমি তার সম্পদটা আলাদা করে দেখাশোনা করব, এবং সে যখন প্রাপ্তবয়স্ক হবে তার ওই বয়স আসবে যে সে সম্পদ হিফাজত করতে পারবে, তখন তাকে তার সম্পদ অবশ্যই অর্পণ করতে হবে, বুঝিয়ে দিতে হবে, তার সম্পদ থেকে আমি খেতে পারবো না, তার সম্পদ থেকে আমি ইচ্ছাকৃতভাবে এবং ইচ্ছায় অনিচ্ছায় আমি যেমন ইচ্ছা তেমন করে এটা ইউজ করতে পারবো না। প্রিয় ইসলামী ভাইরা, এ ব্যাপারে খুব সুন্দর বাহারে শরীয়তের মধ্যে ফয়সালা, শরীয়তের ফয়সালা আমাদেরকে দিয়েছে। আমরা আমাদের আকলের ফয়সালায় চললে হবে না, আমাদেরকে শরীয়ত যেই ফয়সালা দান করেছেন সেই ফয়সালায় যদি চলি তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কবরের মধ্যে আল্লাহ তাআলার দয়া প্রাপ্ত হব আমরা। আর দুনিয়াতে যদি আমরা নিজের ইচ্ছায় চলি তো আখেরাতের মধ্যে হয়তো আমার ইচ্ছা তখন চলবে না, আল্লাহ তাআলার আজাবের যেই রুলস রয়েছে সেই রুলের আওতায় আমি চলে আসব, তখন আমি হয়তো জাহান্নামের আজাবের হকদার হয়ে যাব। প্রিয় ইসলামী ভাইরা এবং মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, ইলমে দিন হতে দূরে থাকার কারণে এবং মূর্খতার কারণে সাধারণত উত্তরাধিকারীদের মাঝে পরিত্যক্ত সম্পদ বণ্টন করা হয় না, সম্পদ বণ্টন করা হয় না। যেমন বাবা ইন্তেকাল করেছে, এখন ভাই বোন অনেক রয়েছে, এখন কীভাবে বণ্টন করবো? আচ্ছা মাটাও ইন্তেকাল করুক, তারপর একসাথে সম্পদ বণ্টন করবো। এখন যদি সম্পদ বণ্টন করে দেয় তো আমার বাবার সম্পদ থেকে তো কিছুটা আমার মা পাবে, আবার মা ইন্তেকাল করলে আবার এগুলা মায়ের সম্পদ বণ্টন করতে হবে, একটা টেনশনের মধ্যে পড়ে যায়, অলসতার মধ্যেও চলে আসি। ঠিক আছে এগুলা পরে বণ্টন হবে আর কি, আর বণ্টন করারও দরকার কি? বোনরা তো শ্বশুর বাড়িতে চলে গেছে, তারা আসছে খাচ্ছে, তাদের ছেলে মেয়েরা আসছে এখানে, তাদেরকে আমরা নাইর করাচ্ছি, যা কিছু দেয়ার প্রত্যেক মাসে দিচ্ছি, মৌসুমি ফল বলেন সব কিছু আমরা তাদের কাছে পাঠাচ্ছি, আমার কেন সম্পদ দিব তাদেরকে? আরে সম্পদ আল্লাহ তাআলার শরীয়ত অর্থাৎ কোরআন ও হাদিস আমাদেরকে সম্পদের বণ্টন নীতি শিখিয়েছে, পরিত্যক্ত সম্পদ বণ্টন করার জন্য হুকুম দিয়েছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে দান করা হয়েছে, আমি কিভাবে ওই সম্পদ ভোগ করতে পারি? তাই শরীয়ত যেটা আমাকে প্রথমে হুকুম দিয়েছে সেটা আমাকে করতে হবে। যখন মানুষ ইন্তেকাল করে তখন তার দাফন কাফনের পরে যেই কাজটা চলে আসে সেটা হচ্ছে সম্পদের বণ্টন করা, তার ওসিয়ত পূরণ করা, তার কোনো কর্জ ধার ইত্যাদি থাকলে তা আদায় করা। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, বলা হচ্ছে অধিকাংশ ওয়ারিসদের মধ্যে ইয়েতিম ছেলে মেয়েরাও অন্তর্ভুক্ত হয় এবং লোকেরা সংকোচ ছাড়াই সেই ইয়েতিমদের সম্পদ পানাহার করে এবং বিভিন্নভাবে ব্যবহার করে, বস্তুত এসব নাজাইজ, আর সেদিকে কারো ভূক্ষেপও হয় না। স্মরণ রাখুন, মৃতের ওয়ারিসদের মধ্যে যদি কোনো ইয়েতিম থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত পরিত্যক্ত সম্পদ বণ্টন করে ইয়েতিমদের সম্পদ ওই অংশ পৃথক করা হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলো হতে মৃতের ইসালে সওয়াব করা, মৃতের জন্যে ইসালে সওয়াব করা, সদকা করা, খেরাত করা ইত্যাদি নাজাইজ, অর্থাৎ এটা করতে পারবেন না। ইয়েতিম সন্তানের সম্পদকে আলাদা করে নিতে হবে, এরপর আপনি মালিক, আপনি সম্পদের মালিক হয়েছেন, আপনার সম্পদ থেকে আপনি যা ইচ্ছা তা করতে পারেন। ইয়েতিম বাচ্চা তার সম্পদ না কাউকে গিফট করতে পারবে, না সে ইসালে সওয়াবের জন্য খরচ করতে পারবে। সে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন সে মাল সম্পদ ইত্যাদি ব্যবহারের নীতিও শিখে যাবে, তখন সে এটা করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক নসিব করুন। পারা চার সূরা নিসা আয়াত নাম্বার দশে আল্লাহ পাক ইরশাদ করেন, তরজুমায়ে কনজুল ঈমান, ওই সব লোক যারা ইয়েতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, ওই সব লোক যারা ইয়েতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তো তাদের পেটের মধ্যে নিরেট আগুনই ভর্তি করে এবং অনতিবিলম্বে তারা জ্বলন্ত আগুনে যাবে। আল্লাহ 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 আজ্জা ওয়া জাল্লা কোরআনে পাক ইরশাদ করছেন, যারা অন্যায়ভাবে ইয়েতিমের সম্পদকে গ্রাস করে, খায়, ভোগ করে, তারা তাদের পেটের মধ্যে ইয়েতিমের সম্পদ ঢুকাচ্ছে না, বরং তারা আগুন ঢুকাচ্ছে, তারা আগুন ঢুকাচ্ছে, আর অনতিবিলম্বে তারা মৃত্যুর পর যখন আল্লাহ তাআলা দরবারে হাজির হবে তখন তারা জ্বলন্ত আগুনে যাবে। আল্লাহ আল্লাহ। উক্ত আয়াতের ব্যাখ্যায় প্রসিদ্ধ মুফাসসির কোরআন হাকিমুল উম্মত হযরতে মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রাহমাতুল্লাহি তাআলা বলেন, যখন ইয়েতিমের সম্পদ নিজের সম্পদের সাথে মিশ্রিত হয়ে খাওয়া কিছু ক্ষেত্রে হারাম হলো তখন পৃথকভাবে খাওয়াও অবশ্যই হারাম। আমার সম্পদের সাথে মিক্স করে খাওয়া যখন হারাম বলা হয়েছে তখন আলাদা করে খাওয়া তো অবশ্যই হারাম হবে। এ দ্বারা জানা গেল যে ইয়েতিমকে দান করা যাবে কিন্তু তার দান গ্রহণ করা যাবে না, এটাও বোঝা গেল। ওয়ারিসদের মধ্যে যারা ইয়েতিম রয়েছে তার পরিত্যক্ত সম্পদ হতে জিয়াফত করা, ফাতিহা করা, খেরাত করা হারাম এবং সে খাবারের ব্যবহার হারাম। ইয়েতিমের সম্পদ, ইয়েতিমের সম্পদ থেকে যে খাবারের আয়োজন করা হয়েছে এটা আমি খেতে পারবো না। প্রথমত সম্পদ বন্টন করা, অতপর বালিক ওয়ারিস নিজের সম্পদ হতে খেরাত করবে। মৃত ব্যক্তি ইন্তেকাল করার পর যে কাজটা করতে হবে, তার যদি সম্পদ থাকে তো তার সম্পদকে বন্টন করতে হবে। উলামায়ে আহলে সুন্নতের কাছে যেতে হবে, এতটুকু সম্পদ রয়েছে, আমরা এতজন ওয়ারিস রয়েছি, ওনার স্ত্রী রয়েছে, মা রয়েছে, বাবা রয়েছে বা আত্মীয় স্বজন রয়েছে, যারা যারা আছে, এটা আমরা উলামায়ে আহলে সুন্নতের কাছে পেশ করব। এতজন রয়েছে এবং তার সম্পদ এতগুলো রয়েছে, নগদ টাকা এত, জমি এত, বিল্ডিং এত, স্থাবর অস্থাবর যার সম্পত্তি সব আলিমের কাছে, মুফতি ইসলামের কাছে আমি পেশ করব। এরপর উনি শরীয়ত সম্মতভাবে আমাকে ফয়সালা করে দিবেন। তখন এরপর আমরা এটা বন্টন করব। বন্টন করার পর আমি বালিক, আমি চাইলে তা থেকে আমি আমার মা বাবার জন্যে বা যে ইন্তেকাল করেছে তার জন্য আমি ইসালে সওয়াব করতে পারি, ফাতিহা করতে পারি, জিয়াফত করতে পারি। এখন তো এটা বন্টন করা হয় নাই, তা থেকে ইয়েতিমের অংশ যেখানে রয়েছে তা থেকে জিয়াফতের ফাতিহার হয়তো আমরা আয়োজন করে ফেলি। আল্লাহ তাআলা এরকম না করুক। আর আমরা না বুঝে আমাদেরকে দাওয়াত করছে, আমরা গিয়ে সেই সম্পদ হয়তো ভোগ করছি, ফাতিহা করছে, জিয়াফত করছে, আমি খাচ্ছি। আমার তো উচিত ছিল যতটুকু চেষ্টা করা জানা যে এদের ঘরের মধ্যে কোনো ইয়েতিম বাচ্চা উনি রেখে গিয়েছেন কিনা, আর তার সম্পদ বন্টন হয়েছে কিনা। তাই এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে, প্রথমত কাজ যেটা সেটা হচ্ছে সম্পদ বন্টন করা, অতপর বালিগ ওয়ারিস নিজের সম্পদ হতে খায়রাত করবে, দান সৎকা করবে। আরও বলেন, যখন মৃত ব্যক্তির ইয়েতিম বা উত্তরাধিকারী অনুপস্থিত থাকবে তখন অংশীদার সম্পদ হতে তার ফাতিহা, তৃতীয় দিন বা চতুর্থ দিনে যে ফাতিহা করা হয় তা করা হারাম, সম্পদ বন্টন হয় নাই। নাবালিক বাচ্চা রয়েছে, এখন আমি এই সম্পদ থেকে আমি ফাতিহা ইত্যাদি আয়োজন করতে পারবো না। হ্যাঁ, আমার কাছে ব্যক্তিগত অনেক সম্পদ রয়েছে, আমার বাবার সম্পদ থেকে নয়, আমি আমার সম্পদ থেকে আমার বাবার জন্যে ফাতিহার ব্যবস্থা করছি, জিয়াফতের ব্যবস্থা করছি, আমি মেহমানদারি করছি, মানুষ আসছে খাচ্ছে, তো বিলকুল জায়েজ, আমরা খেতে পারবো, যেতেও পারবো। তো খানা মুখে দেওয়ার আগে একটু চিন্তা করে আমি দেই, এই পেটে ভক্ষণ করার জন্য অর্থাৎ পেটটা ভর্তি করার জন্য কতটুকু সম্পদ দরকার, কতটুকু আহার দরকার। এক লোকমা হয়তো খানা যথেষ্ট, আমি বাঁচার জন্য এক ঢোক পানি যথেষ্ট, এক লোকমা এক গ্লাস ভাত বা যেটাই খাই না কেন এটা যথেষ্ট। কিন্তু এটা যদি হালাল হয় তো আমার জন্য নিয়ামত, আর যদি হারাম ভক্ষণ করে থাকি তো আমি আগুন ভক্ষণ করলাম এবং কেয়ামতের দিন আমাকে এর হিসাব দিতে হবে, এবং জাহান্নামে, আল্লাহ না করুক, যদি ফয়সালা হয়ে যায় তো জাহান্নামের আগুনে আমাকে পুড়তে হবে। আল্লাহ তাআলা আমাকে এ থেকে হেফাজত করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, বর্তমান অবস্থা খুবই শোচনীয়। ইয়েতিমদের সম্পদ গ্রাস করা হতে বাঁচার মন মানসিকতাই নেই। ঘরের মধ্যে কারো মারা যাওয়াতে যদি সকল উত্তরাধিকারী বালিক হয়, সেখানে তো একে অপরের মধ্যে মাফ করতে পারে। যদি একজনও নাবালিক, কিন্তু একজনও নাবালিক থেকে যায়, তো যাদের মধ্যে এখনও সম্পদ বন্টন হয় নাই, তাহলে যে লোক শরীয়তের প্রতি মনোযোগী সে কঠিন পরীক্ষায় পড়ে যায়। কেননা বর্তমানে পরিবারের সকলের মন মানসিকতা তৈরি করা একজনের জন্য, একজনের দ্বারা সম্ভব হয় না। যদি কোথাও স্পষ্টভাবে অথবা অস্পষ্টভাবে জানা যায় মৃতের ঘরের লোকেরা এখনও পর্যন্ত পরিত্যক্ত সম্পদ বন্টন করেনি এবং মৃতের ওয়ারিসদের মধ্যে নাবালিকও রয়েছে, তাহলে সেখানে পানাহার ইত্যাদি থেকে বেঁচে থাকুন। ইসলামী ভাইরা উম্মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, এতটুকু খবর নেই যে যার ফাতিহার আয়োজন করা হয়েছে তার নাবালিক কোনো সন্তান আছে কি না, নাবালিক সন্তান আছে কি না। যদি জানি যে হ্যাঁ তার অপ্রাপ্তবয়স্ক নাবালিক বাচ্চা রয়েছে, দ্বিতীয় স্টেপে যেটা যাচাই করবো সেটা হচ্ছে তার সম্পদ বন্টন করা হয়েছে কি না। যদি বন্টন করা না হয় তাহলে আমি তার ঘরের মধ্যে খানা খাবো না, এমনি দেখতে যাবো, জিয়াফত করে তার সাথে বাস মুসাফা করে তার বাবার জন্য দোয়া করে তাকে সমবেদনা জ্ঞাপন করে আমি চলে আসি, ওখান থেকে আমি যেন না খাই। আর যদি নাবালিক বাচ্চা না থাকে তাহলে তো আমি খেতে পারছি, যেহেতু তারা অবশ্যই এটা আপোষের মধ্যে একটা সুন্দর সিস্টেম করে তাহলে এই জিয়াফতের ব্যবস্থা করেছে হয়তো। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, ইয়েতিমের সম্পদ ভক্ষণ করার ব্যাপারে কোরআন পাকের মধ্যে কী রয়েছে, হাদিসে পাকের মধ্যে কী রয়েছে এটা আমরা শুনে নেই, এবং এরপরেই আমরা আস্তে আস্তে বয়ানের শেষের দিকে যাচ্ছি। ইয়েতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার ব্যাপারে কোরআন ও হাদিসে যে সতর্কবাণী রয়েছে সেগুলোর উপর চিন্তা করে নিজেকে ভীতি প্রদর্শন করুন, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তা হতে বাঁচার সফলতা অর্জন করতে পারবে। যা হোক, একজন সচেতন দাওয়াত ইসলামের মুবাল্লিগের ঘটনা আপনাদের সামনে পেশ করছি। দেখুন, এমনও মুবাল্লিগ বর্তমান রয়েছে, এমনও আশিকে রসুল রয়েছে যে যেতিম সন্তানের হক যেখানে রয়েছে সেখানে নিজেকে কিভাবে গুটিয়ে রেখেছে, তার সম্পদ গ্রাস করা, তার সম্পদ থেকে ভক্ষণ করা ইত্যাদি থেকে নিজেকে কিভাবে বাঁচিয়েছে। একজন দাওয়াত ইসলামের মুবাল্লিগ আপন সফরে যখন সে সফর করছিল, কোনো কোনো সময় এমন একটি ঘরে অবস্থান করতেন যেখানে তিন সহোদর ভাই একত্রে থাকতেন। মুবাল্লিগ যেতেন সফরের মধ্যে, তো তিন সহোদর ভাই যেখানে থাকতো সেখানে সে হয়তো অবস্থান করত, তারা তাকে ইনভাইট করত, আপনি আসলে এখানে থাকবেন, তো তিনি ওখানে থাকতেন সফরে যখন যেতেন। যখন তাদের মধ্যে যে বড় ভাই ছিল সে মধ্যবিত্ত ব্যবসায়ী ছিল, তার কিছুদিন পর ইন্তেকাল হয়ে গেল, সে দাওয়াত ইসলামের মুবাল্লিগকে পরের সফরে সেই ঘরে অবস্থান করতে হলো। এবং কথার মাঝখানে এই কথাটি সামনে আসলো যে মৃতের দুজন নাবালিক অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক শিশু রয়েছে। ওই তিন সহোদরের ঘরে যখন মুবাল্লিগ সফরের মধ্যে গেলেন থাকলেন, তখন কথায় কথায় উঠলো যে আমার বড় ভাই ইন্তেকাল হয়েছে, তো বড় ভাইয়ের দুইজন নাবালিক বাচ্চা রয়েছে। তখন মুবাল্লিগের অন্তরের মধ্যে বেচাইনি অস্থিরতা ভাব চলে আসলো, এখন কি হবে, এখন আমার সাথে যারা আসছে তাদেরকে হয়তো মেহমানদারি করা হবে, তাদেরকে অনেক কিছু পেশ করা হবে, এখন কি করা যায়। তো ওই মুবাল্লিগ কি করলেন যে ঘরের সকল সদস্য মিলেমিশে এখনও তার পূর্বের ন্যায় পানাহার করাচ্ছে এবং ঘরের সব বিষয়ে ইত্যাদি খরচও এখনও আগের নিয়মে বহন করছে, অর্থাৎ তাদের সম্পদ এখনও বন্টন হয় নাই। এরা যখন ওই মুবাল্লিগ জানতে পারলেন, তিনি ঘাবড়িয়ে গেলেন এবং তিনি মৃতের সে ভাইকে যিনি এখন উক্ত দুই ইয়েতিম শিশুর অভিভাবক ছিলেন তাকে বললেন, আমি আপনার এখানে অবস্থান করতে পারবো না এবং পানাহারও করতে পারবো না, আমি খেতেও পারবো না এবং আপনার গাড়িতে আরোহণ করতে পারবো না। আপনার গাড়ি যেটা আপনাদের পারিবারিক গাড়ি ছিল, এখন এই গাড়ির মধ্যেও ওই দুই নাবালিক বাচ্চারও হক ঢুকে গিয়েছে, এই গাড়িও তো এখনও বন্টন হয় নাই, এই সম্পদ এখনও বন্টন হয় নাই, গাড়ি বন্টন হয় নাই, যেই উৎস রয়েছে ইনকামের সেটাও এখনও বন্টন হয় নাই, আমি কিভাবে আপনার ঘরে থাকতে পারি, আপনার খাবার কিভাবে খেতে পারি, আপনার গাড়িতে কিভাবে আমি সফর করতে পারি। হাই মোবাইল, অর্থাৎ নিজেকে বাঁচাতে চাইলে বাঁচাটা আসান, আর যদি কেউ বাঁচাতে না চায় তো আজাবের মধ্যে নিজেকে গ্রেফতার করানো এটাও আসান। আল্লাহ তা আমাদেরকে আখেরাতের আজাব থেকে হেফাজত করুক। ওই ইসলামী ভাইয়ের জেহেন, ওই মুবাল্লিগের জেহেন দেখি যে তিনি বলছেন আমি আপনাদের এগুলো আর কবুল করতে পারবো না, ফলে সে মুবাল্লিগ উক্ত ঘর ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন। তিনি নিজের অন্তরের প্রশান্তির লক্ষ্যে দুই ইয়েতিম শিশুর জন্যে উপযুক্ত টাকা জোর করে প্রেস করলেন। হয়তো আসার কারণে কোনো মুবাল্লিগ কিছু খেয়ে ফেলেছে বা হয়তো অজান্তে কিছু হয়তো ভক্ষণ করা হয়েছে, কিছুক্ষণ অবস্থান করা হয়েছে, এই জন্যে তিনি ওই মুবাল্লিগ কী করলেন, নিজের পক্ষ থেকে কিছু টাকা ওই দুই ইয়েতিম শিশুকে দান করলেন। আর এটাও নিয়তের মধ্যে সম্পৃক্ত করলেন যে আমার কারণে যে সকল ইসলামী ভাই সাক্ষাৎ ইত্যাদির জন্য এসেছেন এবং এখানে পানাহার করছেন তারাও দায়মুক্ত হয়ে যায়। সে মুবাল্লিগের দাওয়াত ইসলামীর বোঝানোর প্রেক্ষিতে এখন সে ঘরের মালিকগণ পরিত্যক্ত সম্পদের প্রতিটি বস্তুর হিসাব করে নাবালিক শিশুর অংশ পৃথক করে সংরক্ষণ করে নিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে বাঁচতে চায় তার জন্য আসান। দেখুন, আমির আহলে সুন্নাত আজকে সারা দুনিয়ার মধ্যে দাওয়াত ইসলামের ঢঙ্কা যার কারণে বাঁচছে আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত আমিরে দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি জিয়াঈদ আহমদ বরকাতুল আলিয়া ওনার জীবনের একটা ঘটনা পেশ করছেন যে আমার জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে। তন্মধ্যে একটা হচ্ছে, আমার বড় ভাই যখন ইন্তেকাল করে তখন সে সময় পর্যন্ত মরহুম পিতা রহমতুল্লাহি তাআলা এর পরিত্যক্ত সম্পদ বন্টন হয়নি, আমার বাবার সম্পদ বন্টন হয় নাই, এখন আমার বড় ভাই হঠাৎ ইন্তেকাল করলেন, তার পরিত্যক্ত সম্পদের মধ্যেই ব্যবসা বাণিজ্য চলছিল। বড় ভাইজান ইন্তেকাল হওয়াতে আমি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম। কে বলছেন? কিবলা শেখ তরিকত আমির আলে সুনত বলছেন, আমি কঠিন সমস্যার সম্মুখীন হয়ে গেলাম। কেননা তার পাঁচজন ইয়েতিম সন্তান ছিল, বড় ভাইয়ের পাঁচজন ইয়েতিম শিশু ছিল এবং তাদের সম্পদ ছিল। এখন ভাইয়ের মালিকানাধীন প্রতিটি বস্তুতে তাদের সকলের হক অন্তর্ভুক্ত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আমি শরীয়ত মতো পরিত্যক্ত সম্পদ বণ্টন করলাম এবং তাদেরকে আরও অতিরিক্ত দিলাম। শরীয়ত যতটুকু বলেছে ততটুক তো তাদেরকে দিয়েছি এবং নিজের পক্ষ থেকেও কিছু দান করলাম, যাতে আমার কাছে তাদের কোনো হক থেকে না যায়। কিন্তু এরপরও ভয় আসতো যে কোথাও যেন সেই ইয়েতিমদের সম্পদের মধ্যে আমার দ্বারা তাদের হক নষ্ট হয়ে না যায়, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। এখন আমার পাঁচ ভাতিজা বালিগ হয়ে গেছে এবং বালিগ যখন হয়ে গেছে আমি আমার পাঁচ ভাতিজা ও তাদের আম্মাজান থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের মঙ্গলময় দীর্ঘায়ু দান করুক এবং সবসময় আপন হিফাজত ও নিরাপত্তার মধ্যে রাখুন। সুবহানাল্লাহ। আমির আলে সুন্নাত এর অবস্থা দেখুন, বাবা ইন্তেকাল করেছে। আমির আলে সুন্নাত যখন ছোট ছিলেন তখন বাবার ইন্তেকাল হয়, এরপর বড় ভাই ব্যবসা বাণিজ্য ইত্যাদি করছিলেন, এবার বড় ভাইয়ের ইন্তেকাল হয়ে গেল। আমির আলে সুন্নাত এখন কী করলেন? এই দায়িত্ব আমির আলে সুন্নাতের উপর চলে আসলো। তো আমির আলে সুন্নাত এটা শরীয়তসম্মতভাবে ওই সম্পদ ভাগ করলেন, ভাগ করে সবাইকে দিলেন। এবং নাবালিক বাচ্চা, যেহেতু নাবালিক ছোট ছিল, তারা না কাউকে কোনো কিছু গিফট করতে পারবে না ক্ষমা করতে পারবে। তো ওই বাচ্চারা যখন বড় হয়ে গেল তখন নাবালিক বাচ্চা ওই পাঁচ বাচ্চা থেকে আমির আলে সুন্নাত ক্ষমা চেয়ে নিলেন এবং যে কোনো উপায়ে আমির আলে সুন্নাতের বড় ভাইয়ের স্ত্রী থেকেও ক্ষমা তিনি চেয়ে নিলেন। আলহামদুলিল্লাহ তারা মাফ করে দিল, আমির আলে সুন্নাত দিলের মধ্যে একটা প্রশান্তি পেলেন। তাই প্রিয় ইসলামী ভাইরা, ইয়েতিম যদি আমাদের ঘরের মধ্যে চলে আসে তো ইয়েতিমের সাথে সুন্দর ব্যবহার করা চাই, ইয়েতিমকে নিজের সম্পদ থেকে খাওয়াবো এটাই আমাদের জেহেন মন মানসিকতা হওয়া চাই, ইয়েতিমের সম্পদ থেকে নিজে ভোগ করব এমন না। আমার ভাই মারা গিয়েছে, পুরো সম্পদের মালিক আমি হয়ে গেলাম, বাচ্চাদেরকে বাস খাওয়াবো, বিয়ে শাদী ইত্যাদি দিব, এর বড় হলে বাচ্চাকে লেখাপড়ার পর আমি কোনো একটা ব্যবসায় লাগিয়ে দিব বা চাকরিতে জয়েন করাই দিব, সম্পদ আমার থেকে যাবে, এগুলো ভাগ হবে না, এরকম যেন না হয়। আল্লাহ তাআলার আজাবকে ভয় করা দরকার। আর ইয়েতিম বাচ্চার সম্পদ তখনই বণ্টন করে আলাদা করে রেখে দেওয়া দরকার, যখনই তারা প্রাপ্তবয়স্ক হবে তাদেরকে তা দান করা দরকার। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে ইয়েতিমের কিছু আহকাম আমরা শরীয়তের বিধান শিখলাম এবং নাবালিক বাচ্চারও কিছু বিধান শিখলাম। নাবালিক বাচ্চা না কাউকে কোনো কিছু দিতে পারবে, না সে মাফ করতে পারবে, নাবালিক বাচ্চা কেনাকাটাও করতে পারবে না। অনেক সময় আমরা ছোট বাচ্চাকে দোকানের মধ্যে বসিয়ে রেখে চলে যায়, নাবালিক বাচ্চা সে ব্যবসা বাণিজ্য করছে, তার ব্যবসা করার অধিকার শরীয়ত দেয় নাই, তার ব্যবসা যেটা করছে সেটা শরীয়তসম্মত হচ্ছে না। অনেক সময় ছোটো বাচ্চা গিয়ে আমার জন্য অনেক কিছু কিনে নিয়ে আসে, সে জিজ্ঞেস করছে কয় টাকা, বলা হচ্ছে এত টাকা, কিনে নিয়ে আসছে, টাকা দিয়েছে, নিয়ে চলে আসছে। কারণ এখানে ধোকার অনেক বড় সম্ভাবনা রয়েছে, তাই শরীয়ত কেউ ধোকা খাক সেটা শরীয়ত চায় না। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, নাবালিক বাচ্চা দ্বারা কোনো কাজ করানো, নাবালিক বাচ্চা ইয়েতিম হলে তার থেকে নিজের শরীয়তসম্মত দূরত্ব বজায় রাখা, তার সম্পদ ভোগ করা ইত্যাদির ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম তার উপর আমল করার তৌফিক নসিব করুন। আল্লাহ তাআলা আমাদেরকে অতটুকু ইলমে দিন হাসিল করার তৌফিক নসিব করুন, যতটুকু ইলমে দিন হাসিল করলে আমি নিজেও দুনিয়াতে শরীয়তসম্মতভাবে বাঁচতে পারবো এবং আখিরাতে আল্লাহ তাআলার আজাব থেকে নিজেকে বাঁচাতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে ইয়েতিমের সাথে সুন্দর ব্যবহার করার এবং শরীয়তসম্মতভাবে তাদের সাথে আচরণ করার এবং ইলমে দিন হাসিল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
আসুন প্রাণ পেয়ে ইসলামী ভাইরা আমরা সবাই আল্লাহ তাআলার জিকিরে মশগুল হই ইনশাআল্লাহ।
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহু লা 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 ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আসুন প্রাণ বিশ্লেষণ বেরা এখন আল্লাহ তাআলার যাতে নামের উপর জিকির হবে আমরা সবাই একই সুরে একই আওয়াজে জিকির করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم عشان پڑھن بیسنے بیرا مدینہ منورہ دیگه دیان کر کر بار بار درود سلام پڑھ کر الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ইসলামী ভাইরা দোয়ার সময় হয়ে গেছে আমরা আল্লাহ তাআলার দরবারে নিজের অতীত জীবনের গুনাহকে স্মরণ করে তওবার নিয়তে আল্লাহ তাআলার দরবারে দুই হাতকে তুলে দেই যদি সুযোগ হয় তো দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে গুনাহ এর ক্ষমা লাভের উদ্দেশ্যে নিজের দু হাতকে বাড়িয়ে দেই একে অপরের সাথে একে অপরের জন্য আমরা দোয়া করব মুমিনদের দোয়া অপরের জন্য কবুল হয়ে থাকে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মা হু আহলু اللهم يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين مالك مولا আজ ইস্তেমায়ে জিকরনাতের মধ্যে মাওলা আল্লাহ ইসলামী ভাইরা দূর দূরান্ত থেকে এসেছে মাওলা মালিক না জানি মাদিনী চ্যানেলের মাধ্যমে মাওলা অনেকে হাত তুলেছে মাওলা মালিক এটাই আশা মাওলা আজকের রাতে তারা যেন ক্ষমা লাভ পেয়ে যায় মাওলা সবার যেন ক্ষমা হয়ে যায় এই উদ্দেশ্যে মাওলা তোমার দরবারে হাত পাড়িয়ে দিয়েছে মাওলা মালিক আমরা গুনাহগার আল্লাহ আমরা বদকার তোমার নাফরমান বান্দা মাওলা মালিক তারপরেও তো তোমার দরবারে হাত তুলেছি মাওলা আল্লাহ কার দরবারে হাত তুলেছি মাওলা যেই দরবার থেকে আল্লাহ গুনাহের ক্ষমা মিলে সেই দরবারে হাত পেতেছি মাওলা মালিক তুমি তোমার বান্দাদেরকে মাফ করে দাও মাওলা আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও মাওলা আল্লাহ আমাদেরকে স্থায়ীভাবে মাফ করে দাও মাওলা মালিক আমাদেরকে নেক কাজ করার তৌফিক নসিব করো মাওলা গুনাহের প্রতি আমাদেরকে ঘৃণা সৃষ্টি করে দাও মাওলা আল্লাহ মালিক গুনাহের প্রতি ঘৃণা দিয়ে দাও মাওলা নেকির প্রতি মাওলা তৃপ্তি নসিব করো মাওলা মালিক অন্তর অনেক কিছুর তৃপ্তি পায় স্বাদ পায় মাওলা ইবাদত করলে মাওলা ইবাদতের তৃপ্তি পায় না মাওলা মালিক গুনাহ করতে করতে মাওলা আল্লাহ অন্তর তিক্ত হয়ে গেছে মাওলা সেই তেতা তেতো হৃদয় কীভাবে ইবাদতের মজা পাবে মাওলা মালিক তুমি মাওলা তোমার ক্ষমার আল্লাহ ক্ষমা দিয়ে আল্লাহ আমাদের ওই গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে মাওলা আমাদের অন্তরে মাওলা ইবাদতের মিষ্টতা নসিব করো মাওলা মাওলা তুমি আমাদের সবাইকে মাফ করে দাও মাওলা আল্লাহ তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও মাওলা আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদের মাফ করে দাও মাওলা আল্লাহ আমাদের মা বাবা অনেকের হয়তো দুনিয়াতে নাই মাওলা আল্লাহ অনেকে কবরের মধ্যে শায়িত রয়েছে মাওলা আল্লাহ তাদেরকে মাফ করে দাও মাওলা আল্লাহ তাদের কবরের মধ্যে মাওলা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লামের নূর দাল আলোকিত করে দাও মাওলা আল্লাহ তাদের বিছানাকে মাওলা জান্নাতি বিছানায় পরিণত করে দাও মাওলা আল্লাহ রহমান আল্লাহ আমাদেরকে মাওলা খালিস তওবা নসিব করো মাওলা তওবাতান নসুহা নসিব করো মাওলা রহমান আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ যেন মাওলা আমরা ঠিক মতো মসজিদে আদায় করতে পারি যেন কাজা না হয় মাওলা শরীয়ত মতো যেন চলতে পারি মাওলা সেই তৌফিক নসিব করো মাওলা মালিক আজকে ইয়েতিমের হক সম্পর্কে জানলাম মাওলা রহমান আল্লাহ তুমি আমাদেরকে ইয়েতিমের প্রতি আল্লাহ সদ্ভাব দেখানোর সদাচরণ করার তৌফিক নসিব করো মাওলা ইয়েতিমের সম্পদ থেকে নিজেকে হেফাজত করার তৌফিক নসিব করো মাওলা আল্লাহ ইয়েতিমের সম্পদ ইয়েতিমকে ঠিকমতো বণ্টন করে দিয়ে দেওয়ার আল্লাহ তৌফিক নসিব করো মাওলা আল্লাহ আমাদেরকে ইলমে দীন শিখার জজবা নসিব করো মাওলা রহমান রহিম আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করো মাওলা বারবার তোমার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লামের দরবারের বা আদব হাজিরি নসিব করো মাওলা মালিক মাওলা যখন মৃত্যু আসবে মাওলা আল্লাহ মাসটা যেন মাহে রমজান হয় মাওলা দিনটা যেন জুমার দিন হয় মাওলা আল্লাহ সময়টা যেন মাওলা লাইলাতুল কদরের সময় হয় মাওলা মালিক তোমার দরবারের তওয়াফ করছি অথবা মাওলা তোমার মাহবুব সাল্লাল্লাহু তাআলা সর্বত দরবারের সামনে মাওলা দাঁড়িয়ে আছি সালাতু সালাম জানাচ্ছি মাওলা আল্লাহ রহমান রহিম এই অবস্থায় আমাদেরকে ইমানের সাথে ক্ষমার সাথে নিরাপত্তার সাথে মাওলা শাহাদাতের মওত নসিব করিয়া মাওলা আল্লাহ আমাদেরকে জান্নাতুল বাকিতে দাফন জান্নাতুল ফেরদৌস তোমার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লামের প্রতিবেশী হওয়া তৌফিক নসিব করিয়া মাওলা কহতে রহতে হে দোয়া কে ওয়াস্তে বন্দে তেরে কর দে পুরি আরজু হর বে কসু মজবুরি কি মাওলা কে রহমান রহিম যারা অসুস্থ শিফা নসিব করো মাওলা যারা দোয়া চেয়েছে মাওলা তাদের হকের মধ্যে কল্যাণের দোয়া কবুল করো মাওলা আল্লাহ যারা আসতে পারে নাই মাওলা রহমান রহিম তাদের হকের মধ্যে মাওলা তুমি কল্যাণ লিখে দাও মাওলা রহমান প্রত্যেককে মাওলা আকায়দা আহলে সুন্নতের উপর ইস্তিকামত নসিব করো মাওলা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন جب دمے واپسی ہو یا اللہ ہم سب ہو مدینے میں او لب پہ ہو لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم
Oh,